মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কাহিনী পচা ডোবার পেতনি। পেতনি তো আপনারা সবাই দেখেছেন, সে কি দেখেননি? নাছোড় বান্দা পেতনি কোনোদিন পিছু নেয়নি আপনাদের? বেশ, পরে যদি নেয় তাহলে একটা কথা মনে রাখবেন, মুখে যতই স্বাভাবিক মনে হোক, ভূত প্রেতের সবসময় একটা গোপন অভিসন্ধি থাকে, বিশেষ করে পেতনির। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কাহিনী পচা ডোবার পেতনি।
পচা ডোবার ধার ঘেঁষে হাঁটছিল জগৎ মাঝি। ওর হাতের মুঠোয় ধরা একটা কালো কাপড়ের টুকরো, সঙ্গে আরো অনেক কিছু রয়েছে। বুক পকেটে রাখা কাগজের পুড়িয়ায় রয়েছে এক চিমটে কৃষ্ণ সরিষা, গোটা কয়েক দারচিনি এবং এক টুকরো কর্পূর। হনহন করে হেঁটে চলেছে। হাঁটবার সময় আপন মনে সে বিড়বিড় করে বলে চলেছে,
এখন মক্ষম সময়, আর দেরি করে চলে না, সন্ধ্যে নামতে আর দেরি নেই, রাত কড়া হওয়ার আগে ওকে খাট সেরে ফিরতে হবে, এদিকে পথ আবার।
কথাটা সমাপ্ত হল না জগতের, তার আগেই কানে এলো,
এই ছেলে যাচ্ছিস কোথায়, একটু দাঁড়া।
মেয়েলি কণ্ঠস্বর, ডোবার খাদের ধার থেকে কথাগুলো ভেসে আসছে। মাথা ঘুরিয়ে পেছনে তাকালো জগৎ মাঝি। ডোবার জলের কাছে অন্ধকার একটু আগেই নামে, ঝিঁঝির ডাক কানে আসছে, কচু বনের ভেতরে কি একটা নড়ে উঠল, শেয়াল হবে বোধহয়, ভয় করছে জগতের। ও দূরের প্রান্তরেখা পর্যন্ত দেখে নিল, কিছু নজরে পড়ল না। কাঁটা বনের ভেতর থেকে দুটো পেঁচা না কি যেন পাখি উড়ে গেল। জগৎ স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপর চতুর্দিকে মাথা ঘুরিয়েও ও যখন কিছুই দেখতে পেল না, তখন আবার সামনের দিকে চলা শুরু করল। সবে মাত্র কয়েক পা ফেলেছে, ফের সেই কণ্ঠস্বর ভেসে এলো,
কি হলো, চলে যাচ্ছিস যে, দাঁড়া বলছি।
জগৎ হাত দুটোকে বুকের কাছে এনে কুঁকড়ে দাঁড়িয়ে পড়ল। এবার গাটা শিরশির করছে ওর, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল,
না আমি কিছুতেই দাঁড়াবো না, তুই মানুষ না, নিশি, আমি নিশি ডাকছিনি, এভাবে পিছন থেকে মানুষটা ডেকে মেরে ফেলে, আমি কিছুতেই দাঁড়াবো না, আমি আমি চললাম।
জগতের কথা ফুরোতেই পেছন থেকে হেসে উঠল মেয়েলি কণ্ঠস্বরটা।
আমি নিশি হতে যাব কেন, নিশি তো তিনবার ডাকে, আমি কিন্তু তোকে অনেকবার ডাকছি, দাঁড়া আবার ডাকছি, এই চলে দাঁড়া।
ঘুরে দাঁড়ালো জগৎ পচা ডোবার থেকে। এবার ছলাত ছলাত জলের শব্দ আসছে, শব্দ লক্ষ্য করে তাকালো জগৎ। এক পাশে প্রকাণ্ড মাঠ, অন্যদিকে জলাশয়ের ধার ঘেঁষে গজিয়ে আছে ফণী মনসার জঙ্গল, কচু আর ভাঁটফুলের গাছ অন্য দিকগুলোতে। জগৎ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পায়ের তলায় দুর্বা ঘাস ছাড়া কিছুই নেই, তবে আবছা অন্ধকারটা এখানে একটু বেশি। পচা জলাশয়টা যেন ডুবে আছে একটা আলোহীন কূপের মধ্যে। এরপর নোংরা সাদা শ্যাওলা মাখা জল থেকে ধীরে ধীরে ওর সামনে এসে দাঁড়াল একটা মেয়ে। খিলখিল করে হাসছে সে। তারপর জগতের বিস্ময় ভরা চোখের দিকে তাকিয়ে মেয়েটা বলল,
কি আমাকে দেখে নিশি মনে হচ্ছে?
এবারে জগৎ খানিক শান্ত হল। এ নিশি নয়, রক্ত মাংসে তৈরি একটি মেয়েই বটে। ও বলল,
তুই আমাকে ডাকছিস কেন?
কেন আবার? দুটো কথা বলবো তাই।
আমার সঙ্গে তোর আবার কি কথা?
আচ্ছা বেরোসিক তো তুই, দিব্যি জোয়ান মরদ, না টেনে টেনে শরীরে বলো আছে। তা একলা মেয়ে মানুষ তোকে অন্ধকারে ডাকছে কেন, এর অর্থ তুই বুঝিস না? ঘর পাত পড়ে তোর সঙ্গে ঘর পাতব।
অস্য গল্প না মেয়ে তো, আমি নৌকা বাই, সেটা তো জানি কি করে।
ও মা, জানবো না কেন, নদীর উপর তোকে কতদিন দেখেছি, জলে ভেসে ভেসে আমি কতদিন ধর পিছু নিয়েছি, আমি যে জল পড়ি রে।
একদম বাজে কথা বলবি না, কাজের সময় আমার তাড়া আছে, আমি চললাম।
জগৎ মাঝি ঘুরে হাঁটতে শুরু করল, পিছু পিছু লাফিয়ে লাফিয়ে চলল মেয়েটি। ব্যাপারটা লক্ষ্য করে জগৎ দাঁড়িয়ে পড়ল, তারপর বলল,
আমার পিছু করছিস কেন? এই কে, তুই কে সত্যি করে বলতো?
কথা শেষ করে পদ্ম হাসতে হাসতে ছুঁতে গেল জগৎকে। জগৎ লাফিয়ে সরে এসে বলল,
কি করছিস কি করছিস? একদম শুবি না, দূরে সর, দূরে সরে যা।
কেন যাব না, কেউই আমাকে ছুঁতে চায় না। আমি এখানে দাঁড়িয়ে পথ চলতে কতজনকে দেখেছি, কেউ আমাকে ছুঁতে চায় না কেন বলতো? আমি কি সুন্দরী নই?
এই প্রশ্নের জবাবে পদ্মকে স্থির চোখে দাঁড়িয়ে দেখল জগৎ। দিনের আলো জেগে আছে সামান্যই, তবুও পদ্মকে দেখতে অসুবিধে হল না জগতের। ওর পরনে ময়লা একটা রং চটা শাড়ি, বুক থেকে হাঁটু পর্যন্ত কোনোভাবে জড়ানো রয়েছে শাড়িটা, শীর্ণ শরীরে অলংকারের নাম মাত্র নেই, মাথার চুল খোলা, অল্প আলোয় চোখ দুটো পরিষ্কার দেখা গেল না, গালের দুপাশে হাড় উঠে রয়েছে, পুরু কালো ঠোঁট, গা থেকে আষ্টে গন্ধ ছাড়ছে। অর্থাৎ কোনোভাবেই পদ্মকে সৌন্দর্যের প্রথম শাড়িতে দাঁড় করানো যায় না। এরপর মনে মনে কয়েকটা কথা ভেবে নিয়ে কোনো উত্তর দিল না জগৎ, ও ফের পথ চলা শুরু করল। পদ্ম আর পিছু নিল না, অন্ধকারে দাঁড়িয়ে রইল, তারপর পেছন থেকে বলল,
যাচ্ছিস কোথায় বলে তো যা?
শঙ্কর গুণিনের বাড়ি।
গুণিনের বাড়ি কেন?
কাজ আছে।
এরপরও পদ্ম পেছন থেকে কিছু বলেছিল, আর ওর কোনো প্রশ্নের জবাব দেয়নি জগৎ, দ্রুত পা চালিয়ে ছুটে গিয়েছে। প্রান্তর পেরিয়ে আরো খানিকটাও যেতে হবে, সামনে ঘোষেদের বাঁশ বাগান, তারপর চৌধুরীদের পোড়ো বাড়ি, তার ঠিক পরেই জোড়া শিব মন্দির। ওই মন্দিরেই দিনরাত বসে গঞ্জিকা সেবন করে শঙ্কর গুণিন। এককালে পাঁচ দশটা গাঁয়ে শঙ্কর গুণিনের ডাক পড়ত, এখন বয়স হয়েছে, দু একটা রোগও চেপে বসেছে শরীরে, তাই আর ছোটাছুটি করতে পারে না, সে কারণে সারাক্ষণ মন্দির প্রাঙ্গণেই পড়ে থাকে শঙ্কর গুণিন। প্রান্তর পেরিয়ে ঘোষেদের বাঁশবাগানের ভেতরে পা ফেলতেই গাটা ছমছম করে উঠল জগতের। ঝোড়ো বাতাস উঠেছে, শুকনো বাঁশের পাতা ঝরঝর করে খসে পড়ছে চারদিকে, ছোপ ছোপ দাগের মতো স্থানে স্থানে জমে আছে আঁধার, হাওয়ার দাপটে বাঁশ গাছেরা একে অপরের গায়ে হেলে পড়ে শব্দ তুলছে। অজান্তেই পায়ের গতি কমে এলো জগতের। শীত শীত করছে ওর। দুরু দুরু বুকে খানিকটা এগিয়ে গিয়ে চমকে দাঁড়িয়ে পড়ল। গোছা গোছা বাঁশ গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে পদ্ম। বাতাসে ওর রুক্ষ চুল উড়ছে। পদ্ম জগতের দিকেই তাকিয়ে আছে, আর তার লম্বা লম্বা হাতের আঙুল মুখে পুড়ে চাটছে। সেটা লক্ষ্য করে জগৎ বলল,
আর জ্বালাস না পদ্ম, কেন বারবার আমায় ভয় দেখাচ্ছিস?
কনিনের কাছে যেতে হবে না, আমাকে বল কি দরকার তোর?
তোকে কেন বলতে যাবো রে হারামজাদি, চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। সেই থেকে পিছু নিয়েছে মাগি, দূর হপড়া মুখি।
হেসে উঠল পদ্ম, যেন কথাগুলো ভারী পছন্দ হয়েছে ওর। তারপর বলল,
আমি যদি তোর টাকা আদায় করে দিই তাহলে হবে?
তুই আমার টাকা আদায় করে দিবি মানে? দাঁড়া দাঁড়া, তুই কেড়ে জানলি আমি টাকা আদায় করার জন্য শঙ্কর গুণিনের কাছে?
আমি সব জানি, তোকে তো আগেই বলেছি আমি জল বই, জলে ভেসে তোর নৌকার কতদিন পিছু নিয়েছি।
ফের বাজে কথা, ফের বাজে কথা বকছিস, কি জানিস বল?
নিচু পাড়ার দশরথ মাঝি নতুন নৌকা কেনার জন্য তোর কাছে টাকা ঋণ নিয়েছিল, সেই টাকা তুই ফেরত পাসনি। টাকা ফেরত নেবার অনেক রকম ফন্দিতে করেছিলিস, কিন্তু কিছুতেই কাজ হয়নি। তাই এখন চলেছিস শঙ্কর গুণিনের কাছে টুকটাক করবার জন্য।
ঠিকই বলছিস, দশরথ বেটা পয়লা নম্বরের জোসর, মাস তিনেকের মধ্যে ফেরত দেবে বলে কর্জ নিল, এখন বছর ঘুরতে চলল, সাইডে গেলে বলে কিনা যেদিন হবে সেদিন ফেরত দিব। বেশি জোরাজুরি করলে একদিন আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিল। শালার এত সাহস, গরম দেখলে মনে হয় যেন ওই আমার কাছে টাকা পাবে। যাই হোক, কিন্তু তুই এসব কথা কি করে জানলি?
বললাম যে আমি সব জানি, অনেকদিন থেকেই তোর পিছু পিছু ঘুরছি।
আমার পিছু ঘুরছিস কেন?
তোর সঙ্গে এই তো বার বারে খর পাত পচে।
ফের বাজে কথা।
জগৎ হাঁটা দিল। পদ্ম পেছন থেকে বলে উঠল,
শোন দাঁড়া যাস না, আমি তোর টাকা আদায় করে দেব, দাঁড়া বলছি।
জগৎ পদ্মর কথা কানেই তুলল না। ধীরে ধীরে অন্ধকারে মিশে যেতে থাকল। এরপর জগৎ মাঝি যখন জোড়া শিব মন্দিরের কাছে পৌঁছল তখন রাত নেমে গেছে। মন্দিরের সন্ধ্যা আরতি সারা হয়ে গেছে শঙ্কর গুণিনের। ও এখন মন্দিরের পেছনের মরা গাছতলায় বসে গঞ্জিকা সেবন করছে। জগৎ গাছতলায় এসে দাঁড়াল। ওকে দেখে এক মুখ ধোঁয়া ছেড়ে শঙ্কর গুণিন বলল,
যা যা বলেছিলাম এনেছিস?
কথাটা বলেই দম ফাটা কাশি উঠল ওর, বুকটা ফাঁকা কলসির মতো বাজছে। জগৎ মাঝি ঘাবড়ে গিয়ে বুকে পিঠে হাত বোলাতে বোলাতে বলল,
বাবা আপনি ঠিক আছেন তো? বাবা জল আনবো, জল খাবেন, মাথায় বাতাস করি।
কাশি বন্ধ হয়ে এবার হাঁপানি টানের মতো উঠল শঙ্কর গুণিনের। জগৎ মাঝি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লে চিৎকার করতে আরম্ভ করল,
কাজে পিঠে কেউ আসেন নাকি? শুনতে পাচ্ছেন আমার কথা? বাবা অসুস্থ হয়ে পড়েছেন, তাড়াতাড়ি একটু আসুন।
ওর মুখের কথা ফুলতেই জগৎ গুণিন এক লাথি মেরে জগৎকে দূরে সরিয়ে দিয়ে বলল, জগৎ মাঝি মাটিতে আছড়ে পড়েছে। ব্যাপার কিছু বুঝতে না পেরে ও বসেই রয়েছে পাথরের মতো। ওদিকে শঙ্কর গুণিন হাঁপাতে হাঁপাতে সাপ সাপান্ত করে চলেছে।
তুই মরবি, তুই মরবি শয়তান, তোকে তোকে কেউ বাঁচাতে পারবে না, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা।
আচমকা পরিস্থিতির বদলে জগতের মুখের কথা যেন আটকে গেছে। এরপর শঙ্কর মাঝি চুপ করলে জগৎ বলল,
আমার অপরাধটা কি? আপনি আমায় হঠাৎ মারলেন যে?
তা মারবো না তো কি করবো, তোকে তোকে পুজো করবো। কোথায় গিয়েছিলি হারাম জাদা, কোথায় গিয়েছিস?
কোথায় যাবো, আবার বাড়ি থেকে সোজা আপনার এখানে এসেছি।
তাহলে তাহলে তোর গা থেকে আষ্টে গন্ধ ছাড়ছে কেন?
আষ্টে গন্ধ কই না তো?
সে গন্ধ তুই পাবি না, সে ইন্দ্রিয় শক্তি তোর নেই, জেনে রাখ। ওটা ওটা মৃত্যুর গন্ধ, তোর গায়ে যখন এ গন্ধ লেগে রয়েছে তোর মৃত্যু নিশ্চিত।
মৃত্যু কথাটা শুনে জগতের মাথাটা বোঁ করে ঘুরে উঠল। ও শঙ্কর গুণিনের পায়ে লুটিয়ে পড়ে বলল,
বাবা আমার বাসান বাবা, আমি মরতে চাই না, কোথা থেকে এই মৃত্যুর গন্ধ গায়ে লেগে গেল আমি কিছুই জানি না বাবা, আপনি আমাকে বাঁচান।
ছাড় বলছি।
না না না, পাপা পাখিস দিয়ে ছাড়বো না, আমাকে বাঁচান আপনি।
ছাড় নাহলে কিন্তু আমি লাথি মেরে তোর মাথা গুঁড়িয়ে ফেলব। ছাড়,
গুঁড়িয়ে ফেলুন, গুঁড়িয়ে ফেলুন, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি কাজে আপনার কাছে এলাম আর কি হয়ে গেল? নিশ্চয়ই দশরথ আমায় বান মেরেছে বাবা। দশরথ বান মেরেছে, নইলে এই অকালে আমার মৃত্যু নেমে আসবে কেন?
শঙ্কর গুণিন খানিক শান্ত হল, হাঁপানির টানটাও থেমেছে। ও বলল,
দশরথ তোকে বান মারেনি রে, এ অন্য কিছু।
অন্য কিছু কি বাবা?
এক কাজ কর, তুই যা মন্দিরের ভেতর থেকে একজোড়া প্রদীপ নিয়ে আয়, আমার আলো প্রয়োজন, আলো এলেই সব পরিষ্কার হবে।
বেশ বাবা, আসি আমি এক্ষুনি প্রদীপ নিয়ে আসি।
বলে মন্দিরের ভেতর ছুটে গেল জগৎ মাঝি, তারপর এক জোড়া জ্বলন্ত প্রদীপ হাতে ও ফিরে এলো। শঙ্কর গুণিন ওই জ্বলন্ত প্রদীপ দুটো হাতে তুলে নিয়ে বলল,
গায়ের বস্ত্রটা খোল জগৎ।
জগৎ বস্ত্র ত্যাগ করল। এরপর শঙ্কর গুণিন জগতের শরীরের কাছে আলোটা এনে বলল,
নিজের শরীরের দিকে চেয়ে দেখ।
জগৎ চোখ জোড়া নিচে নামিয়ে নিজের বুক ও পেটের কাছে দেখল, তারপর আঁতকে উঠে বলল,
আমার শরীরের সমস্ত হলো কি করে?
কতগুলো দেখে বুঝতে পারছিস না? ফেল করেছে, ভালো করে চেয়ে দেখ। তোর সারা গায়ে ধারালো নোক দিয়ে আজরে আজরে রক্ত মাংস তুলে খেয়েছে।
জগৎ নজর ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখল, বুকের দুই পাশে দশটা নোক চামড়ার আবরণ ভেদ করে রক্ত বইয়ে দিয়ে নিচে নেমে গেছে। আতঙ্কে ওকে ঢোক কিলতে দেখে শঙ্কর গুণিন বলল,
কি দেখছিস? পিঠেও একই রকম ক্ষত আছে, অর্থাৎ সামনে পেছনে দুইবার তোকে আক্রমণ করে সে তোর রক্ত খেয়েছে। এদিকে এদিকে তুই কিছুই টের পাসনি।
না তো, কে আক্রমণ করল?
কথাটা বলেই ভুরু দুটো কুঁচকে গেল জগতের। তৎক্ষণাৎ তোর চোখের সামনে ভেসে উঠল একটা দৃশ্য, ঝড়ের মধ্যে পদ্ম বাঁশ গাছের তলায় দাঁড়িয়ে ওর হাতের আঙুল চাটছিল। তার মানে ওই কি, না না, ও কি করে আঁচড় দেবে, ও তো স্পর্শই করেনি, তাছাড়া ওইবার রক্ত খেতে যাবে কেন? কথাগুলো মাথার ভেতরে ঘুরপাক খেতে খেতে হঠাৎই মুখ ফুসকে বেরিয়ে গেল।
পদ্ম রক্ত খেতে নেবে কেন?
পদ্ম
বলে দাঁড়িয়ে পড়ল শঙ্কর গুণিন। তারপর হাতের প্রদীপ চোড়া গাছের গোড়ায় নামিয়ে রেখে বলল,
তুই পচা ডোবার পাশ দিয়ে এসেছিলিস?
হ্যাঁ বাবা, কিন্তু আপনি সে কথা জানলেন কিভাবে?
তার মানে পেতনিটা তোকে ধরেছিল।
পেতনি? কি বলছেন বাবা?
পেতনি পদ্ম কোনো মেয়ে নয়, ও পেতনি অনেক কাল ধরে ও ওখানে আছে। জোয়ান পুরুষ দেখলে ওর নোলায় লালা ঝরে, ভয়ানক শয়তান। তোর রক্তের স্বাদ যখন ওর ঠোঁটে লেগেছে, ও তোকে আর ছাড়বে না।
আপনি কি বলছেন বাবা? ভয় যে আমার হাত পা সব অসাড় হয়ে আছে।
ভয় পেলে তো আর সত্য অসত্য হয়ে পড়বে না।
কিন্তু বাবা, ও তো হয় ছয়নি, তাহলে আঁচড়ালো কখন?
ওসব তুই বুঝবি না। পদ্ম একলা পুরুষ মানুষ দেখলেই পিছু ডাকে, তারপর কথার জালে ভাসায়, এরপর শুরু হয় মায়ার। মানুষকে সে এমন ভাবে মায়াচ্ছন্ন করে ফেলে যে কিছুই বোঝবার উপায় থাকে না।
বাবা, আমি এখন কি করব বাবা? ও কি আবার আসবে?
আসাটাই তো স্বাভাবিক, কারণ রক্তের স্বাদ পেয়েছে যখন।
ওকে আটকানোর কি কোনো উপায় নাই?
ভয় পাস না, আমি আছি তো, ভয় পাস না।
যাক, বড় ভরসা পেলাম বাবা।
তাবিজ দিয়ে দেব, হাতে বেঁধে রাখবি, ও আর কাছে আসবে না।
ঠিক আছে বাবা।
আর হ্যাঁ, এখন আর আমিষ খাবি না, ওসব খাবারে আবার পেতনিতে লোভ থাকে।
ঠিক আছে বাবা।
এবার সঙ্গে যা যায়নি চিজ বের কর।
আর বাক্য ব্যয় না করে জগৎ মাঝি ওর সঙ্গে আনা বস্তুগুলো একে একে বার করল। মাটির উপর বসল শঙ্কর গুণিন, ওর ঠিক সামনে বসল জগৎ মাঝি। ওদের মাঝখানে দুটো প্রদীপ চলছে। প্রথমে কালো কাপড়ের টুকরোটা প্রদীপের শিখায় সামান্য তাতিয়ে নিল শঙ্কর গুণিন, তারপর সেটা জগতের হাতে দিয়ে বলল,
এটা হাতের উপর ধরে কালো সর্ষে গুলো কাপড়ের মাঝখানে রাখ, তাহলে ভালো করে গিঁথতে।
জগৎ মাঝি শঙ্কর গুণিনের আদেশ পালন করল। এরপর শঙ্কর গুণিন প্রদীপের আগুনে কর্পূর এবং দারচিনি পোড়াতে শুরু করল। বাতাসে গন্ধ ভেসে উঠলে শঙ্কর গুণিন বলল,
এবার তুই গিট বাঁধা কাপড়টা আগুনের ওপর ধরে ঘোরা ঘোরা, আর মুখে বল, অমুক আমার কাছে এত টাকা নিয়েছে, সেসব আমাকে ফিরিয়ে দাও।
জগৎ মাঝি তাই করল। আগুনে গিট বাঁধা কাপড়টা ঘোরাতে ঘোরাতে নিচু পাড়ার দশরথ মাঝির নাম আর ঋণের বিষয়টা মুখে উচ্চারণ করল, ও এও বলল যেন সে সব টাকা ফেরত পায়। ধীরে ধীরে কাপড়টা উষ্ণ হয়ে উঠল। কাপড়ে আগুন ধরবার ঠিক আগের মুহূর্তে শঙ্কর গুণিন বলল,
আগুন থেকে কাপড়টা সরিয়ে ফেল, তারপর আজ রাতেই এটা একাকি দাঁড়িয়ে থাকা কোন গাছের উঁচু ডালে বেঁধে আসবি, বুঝছিস? আর এই পাঁচবার সময় বলবি, যে আমার টাকা ফেরত এনে দিতে পারবে আমি তাকে ভোগ চড়াবো, এই গাছের তলাতেই তাকে খাবার দিয়ে যাব, তারপর আর পিছু ফিরে চাইবি না, সোজা সামনে হাঁটবি। যা যা যা, এখনই যা, কাপড় গরম থাকতে থাকতে কাজ করতে হবে, নইলে কিছু হবে না। এখনই যা।
জগৎ মাঝি আর দাঁড়াল না, মন্দির চত্বর থেকে দৌড়ে ছুটে গেল নদীর দিকে। তারপর হন্যে হয়ে সে একাকী দাঁড়িয়ে থাকা গাছ খুঁজে চলল। এদিকে অন্ধকার নেমেছে, জেনে বুঝে গাছে উঠে কাপড়টা বাঁধবারও সময় নেই। কাপড়ের উষ্ণতা কমে আসছে। যা করতে হবে খুব তাড়াতাড়ি। চারিদিকে পাগলের মতো খোঁজবার পরও একাকী দাঁড়িয়ে থাকা গাছ কিছুতেই যেন নজরে পড়ছে না। নদীর পাড় ধরে ও অন্ধকারে ছুটে চলল এরপর। বেশ খানিকটা এগিয়ে যেতেই সত্যি সত্যি একটা গাছকে দাঁড়িয়ে থাকতে দেখল। আর সময় নষ্ট করা চলে না, ঝট করে কাপড়ের পুঁটলিটা গাছের ডালে ও বেঁধে দিল। তারপর গাছের নিচে দাঁড়িয়ে বলল,
যে আমার টাকা ফেরত এনে দিতে পারবে আমি তাকে খাওয়াবো, এই গাছের তলায় আমি খাবার রেখে যাব।
কথা শেষ করে সামনের দিকে এগিয়ে গেল জগৎ মাঝি। ঠিক সেই সময় নদীর পাড় থেকে একটা ঝোড়ো বাতাস গাছটাকে কাঁপিয়ে দিয়ে ছুঁয়ে গেল জগৎ মাঝিকে। দিন তিনেক পর দশরথ মাঝি এলো জগৎ মাঝির বাড়িতে। জগৎ মাঝি তখন দাওয়ায় বসে ঝিমুচ্ছিল। সন্ধ্যা হওয়া হওয়া করছে, হঠাৎই যেন দশরথ মাঝি এসে হাঁক ডাক শুরু করল।
কই হে জগৎ, আছো নাকি ঘরে?
দরমার বেড়ার ওপার থেকে কথাগুলো ভেসে আসছে। জগৎ মাঝি ঝিমুনি ভেঙে উঠে দাঁড়াল। ততক্ষণে দশরথ উঠোনের সামনে এসে দাঁড়িয়েছে। জগৎ কিছু বলবার আগেই দশরথ কোমর থেকে টাকার পুটুলিটা বার করে বলল,
না হে, তোমার টাকাগুলো ফেরত দিয়ে গেলাম, গুনে নাও, পরে আবার বলো না যে দশরথ টাকা ফেরত দেয়নি।
কথা শেষ করে দশরথ হাসল। জগৎ লক্ষ্য করল দশরথের হাসি শুষ্ক, জোর করেই সে যেন ঠোঁট ফাঁক করে রেখেছে, হাসবার একটুও ইচ্ছে নেই। টাকার থলেটা হাতে নিয়ে একটু আশ্চর্য হল না জগৎ মাঝি, কারণ সে জানতই শঙ্কর গুণিনের দেওয়া টোটকা ফলবেই।
বসো দশরথ।
না না, আর বসবো না ভাই, আসি, সন্ধে নামছে, বাড়ি ফিরতে হবে।
দশরথ আর দাঁড়াল না, মিথ্যে ব্যস্ততা দেখিয়ে সে প্রায় ছুটে চলে গেল। জগৎ বুঝল সবটা, তবে মনে মনে খুশি হল। শুধু শুধু ওর সাথে বসে আর কি লাভ, টাকা এসে গেছে যখন সম্পর্ক শেষ। মাঝরাতের দিকে কিসের একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল জগৎ মাঝির। শব্দটা আসছে রান্নাঘরের দিক থেকে। বিছানায় উঠে বসল জগৎ। শব্দটা কিসের সেটা জানবার জন্য কান খাড়া করে বসে রইল। আবার হল শব্দটা। ঘরের চাল সরিয়ে ফেলবার চেষ্টা করছে যেন কেউ। ঝট করে উঠে দাঁড়াল জগৎ। ঘরে টাকা এসেছে, সেই গন্ধে চোর এলো বোধহয়। বন্ধ ঘরের চাল ফুঁড়ে চোর ঘরে ঢুকবার মতলব করছে। দরজার হুড়কোটা নামিয়ে হাতে তুলে নিল জগৎ। তারপর অন্য হাতে আলো নিয়ে দরজা খুলে রান্নাঘরের কাছে এগিয়ে এলো। বাইরে জ্যোৎস্না, নক্ষত্রের মেলা বসেছে, সারা উঠোন জুড়ে সাদা আলো ছেয়ে আছে। ধীর পায়ে এগিয়ে চলেছে জগৎ। একেবারে রান্নাঘরের সামনে এসে চালের দিকে চাইতেই হাত থেকে হুড়কোটা মাটিতে শব্দ করে পড়ে গেল। শব্দ পেয়ে রান্নাঘরের চালের উপর থেকে হেসে উঠল পদ্ম।
টের পেয়ে গেলি মিঞ্চে, ভাবলাম চুরি করে তোর ঘরে খেয়ে যাব।
জগতের শরীরে কম্পন উঠেছে। পিছতে পিছতে দেওয়ালে ঠেস দিয়ে ও দাঁড়াল। পদ্ম আবার খনখনে গলায় বলে উঠল,
ভাগনা খেতে আসেনি রে, কাজ করে দিয়েছি তাই খেতে এসেছি। তুই নিজেই তো বলেছিলি টাকা ফেরত আনলে খেতে দিবি, কই এবার খেতে দে।
জগতের মাটিতে আছড়ে পড়ে যেতে ইচ্ছে করছিল, ভয় যেন ওর সমস্ত শরীরে আঙুল বোলাচ্ছে। কি সাংঘাতিক কাণ্ড, পেতনি ঘরে এসে উঠেছে। ঠোঁট দুটো নড়ে উঠল জগতের।
তুই চলে যা এখান থেকে, চলে যা পদ্ম, নইলে আমার হাতে আগুন আছে, ঘরের তালে আগুন ধরিয়ে দেবো, যা চলে যা।
সরসর করে রান্নাঘরের চাল থেকে নেমে এলো পদ্ম, তারপর চিৎকার করে বলল,
তোর মতো বেঈমান আমি দেখিনি রে জগৎ।
বেঈমান? কি বেঈমানি করেছি আমি? কি বেঈমানি করেছি তোর সাথে?
কেন তুই শাওরা গাছে কালো কাপড় বাঁধবার সময় বলিস নি যে তোর টাকা ফেরত এনে দেবে, তাকে তুই খেতে দিবি?
হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, কিন্তু সে তো সংকট।
তুই কি ভেবেছিস ওই খাটের মরা শঙ্কর গুণিন তোর টাকা ফেরত এনে দিয়েছে? আরে ধর, ওর সে ক্ষমতা আছে নাকি? আমি তোর টাকা ফেরত এনে দিয়েছি সেদিন নদীর ধারে শেওড়া গাছে, তুই যখন কাপড়টা বেঁধে গেলি সেদিনই দশরথ মাঝির বাড়ি গিয়েছিলাম, মাঝরাতে ওর বুকের উপর উঠে বসেছিলাম, আমাকে দেখে সে কি চিৎকার। তারপর তিনি বাড়িতে ও চা ডেকে আনলো, কিন্তু আমাকে আটকায় কে। পরের রাতে ওর বুকে বসে গলাটা টিপে ধরলাম আর বললাম, জগৎ মাঝির টাকাটা ফেরত দিয়ে আসবি, নইলে তোকে ছিঁড়ে খাব। এরপরে যা ঘটলো তুই তো জানিস।
বিশ্বাস করি না তোকে, আমি বিশ্বাস করি না তোকে, চলে যা।
চলে যাব মানে? টাকা ফেরত পেলে গাছতলায় খাবার রেখে আসবি বলেছিলিস, কই সে খাবার? কেটে দে আমাকে।
কথা শেষ করে পদ্ম এগিয়ে এলো জগৎ মাঝির মুখের সামনে, ওর বিভৎস মুখের দিকে তাকানো যায় না। পদ্ম মরা মাছের মতো নিষ্পলক চোখে তাকিয়ে আছে জগতের দিকে। বাতাসে ভেসে পদ্মর রুক্ষ চুল জগতের গায়ে ঠেকলে ও চমকে চমকে উঠছে। পদ্মর শুকিয়ে আসা ঠোঁট ফেটে হাঁ হয়ে গাঢ় রক্ত ঝরিয়ে চলছে, সেই শীতল রক্ত কালো জিভ বার করে চেটে নিয়ে পদ্ম ফিসফিস করে বলল,
খেতে দে আমাকে জগৎ, আমার খিদে পেয়েছে, খেতে দে।
জগতের মুখ থেকে কথা সরল না, ও ওর কম্পমান ডান হাতটা তুলে রান্নাঘরের দিকে ইশারা করল। পরক্ষণেই রান্নাঘরে গিয়ে ঢুকল পদ্ম, তারপর বাসন কোষণ আছড়ে ফেলে চিৎকার করে বলল,
এসব আমি খাই না, মাছ মাংস খাই।
আমি খাবার ঘরে নেই।
পদ্ম রাগে গজ গজ করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো, তারপর জগতের মুখের কাছে মুখ এনে বলল,
রাতে ঘরে মাংস মাছ রেখে রাখবি, আমি খেতে আসবো, নইলে তোকে খাবো।
বলে পদ্ম ওর নখ দিয়ে জগতের গালের উপর একটা আঁচড় কাটল, এরপর রক্ত গড়িয়ে পড়লে জগতের মাথাটা দুই হাতে ধরে পদ্ম ওর কালো জিভটা জগতের গালের উপর বুলিয়ে ক্ষতস্থানটা চেপে নিল।
কথাটা মনে থাকে যেন,
বলে অন্ধকারে উল্টো পায়ে হেঁটে চলে গেল। বেলার দিকে জগৎ মাঝি গিয়ে হাজির হল শঙ্কর কুনিনের কাছে। ভয়ে তার দুই পা এখনো কাঁপছে। শঙ্কর গুনিনের শরীর ভালো নেই, কাশিটা বেড়েছে, হাঁপানির টান উঠেছে, নিঃশ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই করে শব্দ উঠছে বুক থেকে। মরা গাছে পিঠ ঠেকিয়ে বসে ও দম নেওয়ার জন্য আকুলি বিকুলি করছে। জগতের ওকে দেখে ভালো লাগল না, তাই চুপ করে দাঁড়িয়ে খানিকক্ষণ চেয়ে রইল শঙ্কর গুনিনের দিকে। কথা বলতে সাহস হল না। শঙ্করের মুখটাও ফুলেছে, চোখ দুটো ঠেলে যেন বেরিয়ে এসেছে। জগৎ মাঝি আর স্থির হয়ে থাকতে না পেরে কাছে গিয়ে বসল, তারপর শঙ্কর গুনিনের বুকে হাত বোলাতে বোলাতে বলল,
খুব কষ্ট হচ্ছে বাবা, দেখো দেখি একটা কবরেজ দেখিয়ে নিলে তো পারো।
শঙ্কর গুনিন জবাব কিছু দিল না, কাঁপা কাঁপা হাতে ট্যাঙ্ক থেকে একটা কাগজের পুড়িয়া বার করে জগৎ মাঝির হাতে দিয়ে বলল,
ফিল্ম প্রস্তুত কর।
না, এই অবস্থায় আপনি ধূমপান করবেন না বাবা।
তুই যখন জ্ঞান তখন বিপদে পড়লে আমার কাছে ছুটে আসিস কেন হারামজাদা?
এরপর আর জগৎ মাঝি ছিলিম সাজতে দেরি করেনি। গঞ্জিকা হাতে উঠতেই ফোঁস ফোঁস করে কয়েকবার টান দিল শঙ্কর গুনিন। গঞ্জিকা সেবনের ফল সঙ্গে সঙ্গেই দেখা গেল। শঙ্কর গুনিন এখন সুস্থ বোধ করছে। কয়েকবার কেশে গলা পরিষ্কার করল, তারপর বলল,
হঠাৎ এই বেলায় তোর আগমন?
পেতনিটা কাল রাতে আবার ছিল বাবা, খাওয়ার জন্য রান্নাঘর ওলট পালট করে দিয়ে গেছে বলে কিনা আপনার টোটকাতে কিছু কাজ হয়নি। সেই দশরথকে ভয় দেখিয়ে নাকি আমার টাকা উসুল করে দিয়েছে।
দশরথ কি টাকা ফেরত দিয়েছে?
হ্যাঁ দিয়েছে, কিন্তু পদ্ম বলে কিনা ও কাজটা ওই করেছে।
সত্যি বলছে পদ্ম?
মানে?
মানেটা সহজ, গাছে কাপড়টা বাঁধবার সময় তুই তো কাউকে উদ্দেশ্য করে টাকা আদায়ের ব্যাপারটা বলেছিলিস নাকি?
না গে, আপনার সেখানে কথাই বলেছিলাম।
ওই একই ব্যাপার, এবার টোটকার কাজ অবদেবতারাই করে। যেহেতু পদ্ম তোর কিছু নিয়েছে তাই তোর কাজটা ওই করেছে।
তার মানে আপনিও মানছেন আপনার টোটকায় কাজ হয়নি?
আচ্ছা মূর্খ, তুই কালো কাপড়ে বেঁধে যে বস্তু তুই নিয়ে গেলি সে তো অবদেবতাকে আহ্বানের পত্র, সে তো আমি তোকে প্রস্তুত করে দিয়েছিলাম। এখন এখন কাউকে না কাউকে তো কাজ সম্পাদনের ভার দিতে হয়। তোর কাজ ভূত পেতনিরাই করত, ওদের মধ্যে থেকে পদ্ম তোর চেনা পেতনি বেরিয়ে গেছে বলে তোর মনে এত প্রশ্ন।
আচ্ছা বুঝলাম, কিন্তু আমি এখন কি করবো বাবা? পদ্ম তো আজও খেতে আসবে বলে গেছে, আমিষ খেতে চায়। এদিকে আপনি আমাকে নিরামিষ খাওয়ার উপদেশ দিয়েছেন।
ভুলেও ঘরে আমিষ তুলবি না।
কিন্তু ও বলেছে আজ আমিষ খেতে না পেলে আমাকে খাবে।
বললেই হলো নাকি? মাঝেটা মরেও লোককে চালাচ্ছে দেখছি। আমি থাকতে তোর কিছু হবে না, তাবিজ দিয়ে দেবো। এই বাবুতে ধারণ করবি, দেখি দেখি কি করে তোকে পদ্ম খায়।
কাজ হবে তো বাবা, ও কিন্তু আসবে।
সন্দেহ যখন কেন এসছিস আমার কাছে?
না না না, ক্ষমা করবেন বাবা, আসলে প্রাণ নিয়ে টানাটানি তো তাই ভেঙে পড়েছি একটু। আচ্ছা বাবা, পদ্মকে একেবারে তাড়ানো যায় না?
কোথায় তাড়াবি ওকে, ওই পচা ডোবাতেই তো ওর বাস।
কোত্থেকে এলো ওখানে?
শালা আসবে কেন, ও তো ওই গায়েরই মেয়ে।
ও তো পেতনি হলো কি করে?
সে অনেক কথা, মাগিটা জীবন্ত অবস্থাতেই কচি ছেলে দেখলে ছুকছুক করত।
আচ্ছা তারপর?
তারপর আর কি, সদ্য যৌবনে এলে যা হয় তাই হলো। জমিদার তারা প্রসাদের ছেলে রমা প্রসাদ মাগিটার প্রেমে হাবুডুবু খেতে শুরু করল। এরপর থেকে বনে বাজারে যেখানে সেখানে ওদের জোড়ায় জোড়ায় দেখা যেতে লাগলো। রমা প্রসাদের জন্ম দিতে গিয়ে ওর মা দেহ রেখেছিলেন, আর এই কারণেই তারা প্রসাদ ছেলেকে তেমন কিছু বলতেন না। বেশি আদর পেয়েই ছেলেটার মতিভ্রম হয়েছিল। খবরটা পৌঁছে গেল জমিদার তারা প্রসাদের কানে। তিনি প্রথমে ছেলেকে ডেকে বোঝানোর চেষ্টা করলেন, ছেলে তো কিছুতেই বোঝে না। পদ্ম যেন রমা প্রসাদকে বশ করে ফেলেছে, কিছুতেই তাদের আটকানো যায় না। তারা প্রসাদ অমন হারামাতে ঘরের মেয়েকে জমিদার বাড়িতে বউ হিসেবে তুলবেনই বা কি করে, কি সম্ভব? শেষে পদ্মর বাপ মাকে হুমকি দিয়ে গাঁ থেকে উঠে যেতে বললেন জমিদার। বাপ মা গেলেও পদ্ম কিন্তু গা ছাড়ল না, একাই রয়ে গেল। শুধু তাই নয়, মাগির সাহসও ছিল। একদিন জমিদার বাড়িতে ঢুকে রমা প্রসাদের সঙ্গে দেখা করতে চাইল। এই ঘটনায় জমিদার তারা প্রসাদের মাথায় যেন আগুন ছুড়ে বসল। কি যেন বলছিল, তিনি রাগের মাথায় পদ্মকে তার টোল্লা বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেললেন। রমাপ্রসাদ কিছুই জানল না, কারণ হত্যা করবার আগে রমাপ্রসাদকে শহরে পাঠিয়ে দিয়েছিলেন জমিদার মশাই। এরপরে ডাক পড়ল কালুবংশীর, ওরা হল জমিদার মশাইয়ের খাস লোক। ওরা দুজন জমিদার মশাইয়ের আদেশ পালন করল। পদ্মর ওই লাশটা পাথরের সাথে বেঁধে পচা ডোবার জলে ফেলে দিল, কেউ কিচ্ছুটি টের পেল না।
এরপরে কি পদ্ম পেতনি হল?
পেতনি না হয়ে উপায় ছিল নাকি, অতীত কামনা বাসনা নিয়ে মরেছে। তার উপর রজস্রাব অবস্থায় মরেছিল পদ্ম। ওই অবস্থায় আচমকা মরলে পেতনি হওয়া একেবারে নিশ্চিত।
ও তাই বুঝি।
পেতনি হওয়ার পরপরই তো প্রাণ গেল ওই জমিদার মশাই এবং কালুবংশী। কাজটা যে পদ্মর তা বুঝতে কারো বাকি রইল না, কারণ ওদের দেহগুলো সম্পূর্ণ অবস্থায় পাওয়া যায়নি। আধ খাওয়া অবস্থায় ফেলে রেখে গেছিল পেতনি পদ্ম। তবে পেতনি হয়ে ওর ছুকছুকানি স্বভাবটা কিন্তু গেল না, জোয়ান মরদ দেখলেই পিছুটাকে।
আর রমাপ্রসাদ তার কি হলো?
তার আর কি হবে, বাপের মৃত্যু সংবাদ পেয়ে সে গ্রামে ফিরে এসেছিল। শুনেছিলাম তার নাকি মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল, সব সম্পদ জলের মতো উড়িয়ে ভিকির বেশে সেই যে শহরে গেল, আজ তার খোঁজ কেউ পেল না। এখন বেঁচে আছে না মরেছে সে খবর কারো কাছে নেই।
তা আপনি এত সব জানলেন কি করে বাবা?
মূর্খের মতো প্রশ্ন করিস তুই, গুনিনটা কে? আমি না তুই? এখানের হাওয়া বাতাসের খবর আমার নৌকো দর্পণে।
আগে মার্জনা করবেন বাবা। বলছিলাম রাতে তো পেতনিটা আসবে বলে গেছে, তার জন্য তো আমি আমিষ খাবার রাজি না। আত্মরক্ষার জন্য তাবিজটা এই বেলায় পেলে ভালো হতো না?
তাবিজ তো দেব বলেছি, দাঁড়া না
বলে শঙ্কর গুনিন উঠে দাঁড়াল। তারপর টলতে টলতে এগিয়ে গেল মন্দিরের ভেতর। খানিক বাদে একটা তাবিজ হাতে করে এগিয়ে এলো সে। তারপর সেটা জগৎ মাঝির হাতে বেঁধে দিয়ে বলল,
বেঁচে গেলি, এতনি পদ্ম তোকে ছুঁতেও পারবে না, বুঝিস?
জগৎ মাঝি পা ছুঁয়ে প্রণাম করল শঙ্কর গুনিনকে, তারপর হাসি মুখে রওনা দিল বাড়ির পথে। সন্ধে নামার আগেই ঘরদোর সব আটকে বিছানায় উঠে বসে রইল জগৎ। ভেতরে সামান্য ভয় জেগে রয়েছে, সাহস যোগানোর জন্য ঘন ঘন তাবিজে হাত বুলিয়ে চলল। সন্ধ্যা নামল, পথে ঘাটে শিয়াল ডেকে উঠল, ঝোপে ঝাড়ে শিকারীরা উঁকি দিচ্ছে। তার ঘরের জানলা দিয়ে কি পেতনি পদ্ম উঁকি দিচ্ছে? কথাটা মাথায় আসতেই শিরদাঁড়ার কাছে যেন কেউ হাত বুলিয়ে দিল। চমকে উঠল জগৎ। এরপর সন্দেহ ভরা দৃষ্টি নিয়ে ঘরের কোণায় একবার নজর বুলিয়ে নিল। কই, কেউ তো নেই, মিথ্যে ভয় পাচ্ছেও। মাঝরাত্রির দিকেও পদ্মর কোনো সাড়া পাওয়া গেল না। ধীরে ধীরে নিশ্চিন্ত হয়ে পড়ল জগৎ। ফলস্বরূপ শেষ রাতের দিকে ঘুমটা এসে গেল। তবে বেশিক্ষণ স্থায়ী হল না ঘুম। ঘুমের চটকা ভাঙল খস খস শব্দ শুনে। এই শব্দের অর্থ ও জানে। পেতনী পদ্ম ঘরের চাল সরিয়ে ঘরে নামবার চেষ্টা করছে। ভয়টা ওর শরীরকে নিস্তেজ করে ফেলল। হৃৎপিণ্ড বুকে ধাক্কা দিচ্ছে। এখন কি করণীয় থাকতে পারে ওর? কথাটা মাথায় আসলো বটে, তবে কোনো সদুত্তর খুঁজে পেল না। ওর ভেতরে যখন ছটপটানি শুরু হয়েছে, ঠিক সেই সময় ঘরের চাল থেকে একটা ভারী বস্তু খসে পড়ল ওর বিছানার উপর। শব্দ লক্ষ্য করে নজরটা ঘোরাতেই জগৎ মাঝি ছিটকে লাফিয়ে পড়ল নিচে। ও এখন চোখ মুখ ঢেকে থরথর করে কাঁপছে। কোনো অদৃশ্য সুতো যেন ওর ঠোঁট জোড়া সেলাই করে দিয়েছে। মুখ থেকে একটিও শব্দ খসল না। ভয়ানক দৃশ্যটা হজম করার শক্তি ওর নেই। দ্বিতীয়বার বিছানার দিকে তাকাবার ক্ষমতা জগৎ হারিয়ে ফেলেছে, কারণ বিছানায় পড়ে আছে শঙ্কর গুণিনের ছেঁড়া মুন্ডুটা। পেতনী পদ্ম শঙ্কর গুণিনের মাথাটা কাঁধ থেকে টেনে উপড়ে ফেলেছে। এরপর ঘরের চাল ফুঁড়ে ঘরের ভেতর নামল পদ্ম। নামবার সময় পদ্ম হাসতে হাসতে বলল,
একবার উপরে তাকা জগৎ, আমি তোর জন্যই এসেছি রে।
জগৎ মাথাটা তুলে প্রথমে পেতনির উল্টানো পায়ের পাতা ঘরের চাল থেকে ঝুলে থাকতে দেখল। এবারে পেতনি হাসতে হাসতে ঝুপ করে লাফিয়ে পড়ল বিছানায়। তারপর শঙ্কর গুণিনের মাথাটা পা দিয়ে ঠেলে ফেলে দিল জগৎ মাঝির গায়ের কাছে।
গুণিন তোকে বাঁচাবে ভেবেছিলি, দেখ ওর কি দশা করেছি। এবার তোরও এই অবস্থা হবে। আমার খাবার কই, কি রেখেছিস আমার জন্য?
জগৎ থরথর করে কাঁপছে, বুকে ব্যথা উঠেছে ওর। নিচে ঘষতে পিছতে পিছতে ও মাটির দেয়ালে পিঠ দিয়ে বসল। পেতনিটা ওর পাশে গিয়ে গায়ে গা ঠেকিয়ে বসল। ঠান্ডা লাগছে জগতের। ডোবার পচা জলের গন্ধের সঙ্গে আষ্টে গন্ধ মিশে উৎকট গন্ধ ছাড়ছে পেতনির গা থেকে। এরপর জগৎ মাঝির বাহুতে বাঁধা তাবিজটা কামড়ে ছিঁড়ে নিল পদ্ম। তারপর তাবিজটা চিবিয়ে গিলে ফেলল। জগৎ মাঝির গলার কাছটা বুঝে এসেছে। কোটর চিরে বেরিয়ে আসতে চাইছে ওর চোখ। পেতনী পদ্ম ধীরে ধীরে ওর বিভৎস মুখটা নামিয়ে আনল জগৎ মাঝির ঘাড়ের কাছে। তারপর কয়েকবার শুঁকে নিয়ে জগতের ঘাড়ের কাছে কামড় বসাতে যাবে এমন সময় জগৎ বলে উঠল,
তুই কি চাস আমার থেকে? কেন বারবার আমার পিছু নিস?
আগে রাতে বলেই তো গিয়েছিলাম খেতে চাই, তুই রাগলি না, এখন তোকে খাব।
আচমকাই পরিবর্তন এলো জগৎ মাঝির ভেতরে। ও এক ঝটকায় পদ্মকে ঠেলে ফেলে দিল। তারপর ঘরের বাইরে এসে দাঁড়ালো জগৎ মাঝি। রাত শেষ হতে চলল। উজ্জ্বল তারা ভরা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে জগৎ। আর পালাতে ইচ্ছে করছিল না ওর, বরং অন্ধকারে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। হঠাৎ করেই অদ্ভুত একটা শান্তি এসে গেছে ওর ভেতরে। শরীরটাও হালকা লাগছে, ক্লান্তি নেই। অনুভূতিগুলো যেন অনেক শক্ত হয়েছে। হাত পা কি বুক কাঁপছে না, সমস্তটাই যেন স্বাভাবিক। হাসতে হাসতে পেছনে এসে দাঁড়াল পদ্ম, মাথা ঘুরিয়ে ওকে দেখে জগৎ বলল,
তোকে দেখে আর ভয় লাগছে না কেন বলতো? আমি কি সহ্য করতে শিখে গেছি?
পদ্ম আবারও হাসল।
না
তবে
এর উত্তর তুই ঘরে গেলেই জানতে পারবি।
ধীর পায়ে আবার ঘরে ঢুকল জগৎ মাঝি, তারপর মাটির দেওয়ালের দিকে তাকিয়ে চমকে উঠল। ওখানে ঘাড় কাত করে পড়ে আছে একজন, যার চেহারাটা হুবহু ওরই মতো। তফাত শুধু একটাই, পড়ে থাকা জগৎ মাঝির ঘাড়ের কাছে মাংস নেই, রক্তের মধ্যে জেগে আছে কেবল একটি মাত্র মোটা হাড়। দৃশ্যটা যখন জগৎ মাঝিকে বিস্মিত করে ফেলেছে, ঠিক সেই সময় পেছন থেকে হেসে উঠল পেতনি পদ্ম, তারপর বলল,
মিথ্যেই তোর পিছু নিয়েছিলাম, তোর রক্ত মাংসের একটু স্বাদ নেই।
কথা শেষ করে কিছু একটা মুখ থেকে উগলে ফেলল পদ্ম। জগৎ দেখল চিবানো রক্ত মাংসের দলা ছিটকে পড়ল পদ্মর মুখ থেকে। এরপর বিস্ফারিত চোখে পদ্মের দিকে ঘুরে তাকাল জগৎ মাঝি।
অমন ভাবে তাকিয়ে দেখছিস কি? আমি তোর ঘাড়ের মাংস খেয়েছি, তুই মরেছিস জগৎ মাঝি, আমার কামড়ে তুই মরেছিস। ওই দেখ তোর হাত খাওয়া দেহটা পড়ে আছে, বিষাদ, খাওয়া যাচ্ছে না। এবার তো আর আমার সঙ্গে পচা ডোবায় থাকতে তোর কোন অসুবিধে নেই।
জগৎ মাঝি স্থির হয়ে দাঁড়িয়েই রইল। কথা শেষ করে পেতনি পদ্ম শঙ্কর গুণিনের কাটা মাথাটা হাতে তুলে নিল, তারপর লোভাতুর দৃষ্টিতে চেয়ে বলল,
এটাতে দুজনের এক বেলার খাবার হয়ে যাবে, কি বলিস জগৎ?
জগৎ ফিরেও চাইল না পেতনি পদ্মর দিকে, বাধ্য হয়ে সেখানিকটা এগিয়ে এসে বলল,
কিরে চল ডোবার ধারে চল, এখন আর ভয় কি?
কথা শেষ করে জগতের দিকে তাকিয়ে পদ্ম নড়বার শক্তি হারিয়ে ফেলল। ওর মুখের কুৎসিত ভাবটা আর নেই, একটা সাধারণ গ্রাম্য মেয়েলি মুখ যেন চেয়ে আছে কাতর দৃষ্টি নিয়ে। শঙ্কর গুণিনের কাটা মাথাটা শব্দ করে পড়ে গেল পদ্মর হাত থেকে। পদ্ম এবারে ওর রুক্ষ এলোমেলো চুলের গোছা নিজের মুখের উপর থেকে সরিয়ে খোপা বাঁধল। দুই হাতে চেটোয় মুখের কালিমা যতটা সম্ভব মুছে ফেলল, পরনের ময়লা কাপড়টা যতটা সম্ভব ঠিকঠাক করল, তারপর অবাক হয়ে বলল,
একই রামপ্রসাদ, তুমি তুমি এখানে কি করে এলে? একটু আগে এখানে তো জগৎ মাঝির আত্মা দাঁড়িয়েছিল, জগতের চেহারায় তোমার মুখ ভেসে উঠল কিভাবে?
দরদ ভরা কণ্ঠে হেসে উঠল রমাপ্রসাদ, তারপর পদ্মর চোখে চোখ রেখে বলল,
অনেক কাল অপেক্ষা করেছি তোমার জন্য পদ্ম, আর নয়, চলো পদ্ম, আমরা এই এই মনুষ্য জগৎ এসব থেকে সরে অন্য কোথাও চলে যায়, সেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। আমি তোমার জন্য ফিরে এসেছি পদ্ম, হ্যাঁ শুধু তোমার জন্যই। আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না পদ্ম।
কিন্তু কিন্তু তুমি এখানে কিভাবে এলে?
আসিনি, আমি তোমার সঙ্গেই ছিলাম,
আমার সঙ্গে? কই, আমি তো তোমাকে দেখতে পাইনি।
না পাওয়ারই কথা, তখন তো আমি আর রমাপ্রসাদ ছিলাম না যে তুমি চিনতে পারবে।
এ কথার অর্থ আমি যে কিছুই বুঝলাম না।
বুঝলে না? বেশ, তবে শোনো, বাবার মৃত্যু সংবাদ পেয়ে আমি গ্রামে ফিরে এসেছিলাম, তখনই তোমার মৃত্যু সংবাদ আমার কাছে পৌঁছেছিল। এরপরই আমি বিরাট সিদ্ধান্তটা নিয়ে ফেলি।
কি সিদ্ধান্ত?
তুমি যখন নেই তখন আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। বাবার মৃত্যুর পর জমিদারি দেখাশোনার ভার আমার উপর চলে আসে, কিন্তু আমি কোনো কিছুতেই মন বসাতে পারছিলাম না। এই বিরাট প্রাসাদোপম বাড়ি, অর্থ, দাস দাসী, সম্মান, সব কিছু থেকে যেন কিছুই নেই আমার। তোমার জন্য আমার মনটা সবসময় হু হু করে কাঁদত পদ্ম, মানে শান্তি ছিল না মনে। তাই একদিন মনস্থির করলাম, প্রথমে কর্মচারীদের ডেকে তাদের ভবিষ্যতের জন্য উপযুক্ত অর্থ দিয়ে সকলকে বিদায় করলাম। তারপর চাষিদের সমস্ত ঋণ মকুব করে দিলাম। গরিব দুঃখীদের কাছে জমিদারির গচ্ছিত অর্থ সম্পদ সব বিলিয়ে দিলাম। এরপর জমিদারের সমস্ত কিছু নিলামে তুলে ফিরে গেলাম শহরে, আর সেখানে জনকল্যাণমূলক কাজে সমস্ত টাকা খরচ করলাম। এতে হাজারে হাজারে মানুষ উপকৃত হয়। বুঝলাম আমার কাজ শেষ, তবু আমার মন শান্ত হল না পদ্ম। তাই আমার আর বেঁচে থেকে লাভ নেই, আত্মহত্যা করলাম। সেও মহাপাপ কার্য, কিন্তু আমার জনহিতকর কার্য সম্পাদনের ফল স্বরূপ প্রেত দশা হয়নি, পুনর্জন্ম হল আমার। অবশ্য পুনর্জন্ম হবার বিষয়টা আমি এই মুহূর্তেই জানতে পারলাম, কিছুক্ষণ আগেও আমি কিছু জানতাম না। আমার দ্বিতীয় জন্ম হয় জগৎ মাঝি রূপে।
এসব তুমি কি বলছ?
ঠিকই বলছি পদ্ম, এই মুহূর্তে সমস্ত বিষয়টা আমার কাছে স্পষ্ট হয়েছে। নতুন দেহ লাভ করলেও আমি আত্মবিস্তৃত ছিলাম, পূর্বজন্মের কোনো কথাই আমার মনে ছিল না। এখন বুঝতে পারছি তুমি শুধু শুধু জগৎ মাঝির পিছু নাও নি, তোমার জলে স্থলে জগৎ মাঝির পিছু পিছু চলার মধ্যে অজ্ঞাতভাবে গত জন্মের টানটাই জীবিত ছিল। এই জগতের কোনো কিছুই এমনি এমনি হয় না পদ্ম, এসব জন্ম জন্মান্তরের হিসেব, এক জীবনের সঙ্গে অনেক জন্মের হিসেব নিকেশ জড়িয়ে থাকতে পারে। এখন তুমি পেতনি রূপে জগৎ মাঝিকে মেরে ফেলেছ ঠিকই, কিন্তু তার মধ্য দিয়ে তুমি তোমার পুরনো প্রেমিককে ফিরে পেয়েছ। হ্যাঁ পদ্ম, ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্যি, আমাদের মিলন হবারই ছিল। রূপ বদল করে হলেও আমরা আজ একে অপরকে কাছে পেয়েছি। এখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। চলো চলো আমরা ফিরে যাই।
কোথায় যাবে? সেই নরকের মতো পচা ডোবায়?
না পদ্ম, এই গ্রাম নগর শহর এসব ছাড়িয়ে এমন স্থানে চলো যেখানে মনুষ্য জাতির কোন স্পর্শ নেই, যেখানে কেউ কারো মিলনে বাধা হয়ে দাঁড়াবে না।
এমন স্থান আছে?
এই পৃথিবীর মায়া জাল ছিন্ন করতে পারলেই সেই স্থান চোখে পড়বে। এসো পদ্ম, আমার সঙ্গে এসো, আর দেরি নয়।
আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল কৌশিক, বর্ণিশা এবং এনামুল। আবহে সায়ন, শব্দগ্রহণে নীলাভ। শুনছিলেন আশিস চক্রবর্তীর কাহিনী পচা ডোবার পেতে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।